الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। প্রতি এপিসোডের মতো এই এপিসোডের মধ্যেও নতুন একটি আলোচনার বিষয়বস্তু নিয়েছি, সেটা নিয়েও আলোচনা কোরআন হাদিস সাথে কিছু শ্রবণ করার চেষ্টা করব। তবে আসুন আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফাহা করব। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের সাথে মুসাফাহা করেন, আমাদের সৌভাগ্য কতই না উত্তম হবে। তবে আসুন নিয়ত করে নেই, দৈনিক কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের যেই আলোচনার বিষয়বস্তু নিয়েছি তা অত্যন্ত চমৎকার। তবে সেই বিষয়বস্তু যাওয়ার আগে দু একটা ঘটনা শ্রবণ করি হাদিসে পাক হতে, যে মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা একবার এক স্থানে পৌঁছে পানি চাইলেন এবং ওযু করলেন। তারপর হঠাৎ হাসলেন এবং সাথীদের বললেন, জানো কি আমি কেন হাসলাম? তারপর তিনি নিজেই বললেন, যখন কোনো ব্যক্তি ওযু করে তখন মুখ ধোয়ার সময় মুখের গুনাহ, হাত ধৌত করার সময় হাতের গুনাহ, মাথা মাসেহ করার মাধ্যমে মাথার গুনাহ এবং পা ধোয়ার মাধ্যমে পায়ের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল, রাসূল প্রেম কেমন ছিল? ঠিক তেমনইভাবে ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কেমন অনুসারী ছিলেন? তিনি বলেন, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আমি তা ছাড়ি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা হয়তো বুঝেই গিয়েছেন আমি যেই আলোচনার বিষয়বস্তু নিয়েছি, যেই টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ওযু অবস্থায় থাকা। ওযু অবস্থায় থাকলে আমরা কী কী ফজিলত পেতে পারি? ওযু অবস্থায় থাকা কার সুন্নত? আর ওযু অবস্থায় কেনই বা থাকব? আমরা ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। তবে ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আমি তা না করে ছাড়ি না, অর্থাৎ আমি তা করেই ফেলি। যদি তার কোনো আমল আমি ছেড়ে দেই তবে ভয় করি যে আমি সুন্নত থেকে বিমুখ হয়ে যাব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটি নিয়ে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে উযু অবস্থায় থাকা, উযু করা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা রাসূল পছন্দ করতেন, যা রাসূল করার আদেশ দিয়েছেন, যা রাসূল করতেন আমি তা কখনো না করে ছাড়ি না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী এমন আছে, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে আমাদের দলভুক্ত না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিনয়ের সাথে বলছেন যে আমি ভয় করি যে আমি সুন্নত থেকে বিমুখ হয়ে যাব। এই জন্য তিনি প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী চলতেন। ঠিক তেমনইভাবে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী কেমন ছিলেন? একদিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের রান্না করা মাংস খেয়ে নতুন করে উযু না করেই নামাজ আদায় করলেন। এরপর বললেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানেই বসে ছাগলের মাংস খেয়েছিলেন এবং নতুন করে উযু না করেই নামাজ আদায় করেছিলেন, তাই আমিও তার আদায় অনুসরণ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছি। সুবহানাল্লাহ। আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং খলিফাগণ কত সুন্দর নবী প্রেমের দৃষ্টান্ত রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ভালোবাসতে হয় তারা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন। ঠিক তেমনইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতেও এমন এক সুন্নত প্রেমের ঘটনা পাওয়া যায়, আমরাও শ্রবণ করি। ঠিক তেমনইভাবে ইবনি উমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতেও এই সুন্নত প্রেমের একটি ঘটনা কিছুটা এরকম পাওয়া যায়, আমরাও শ্রবণ করি। একবার আবদুল্লাহ ইবনি উমর রাদিয়াল্লাহু তাআলাহু মক্কা মুকাররমার পথে যাচ্ছিলেন, পথে একটি গাছ এলো, তিনি ইচ্ছেকৃতভাবে নিজের পাগড়ি সেই গাছের ডালে জড়িয়ে দিলেন, তারপর থেমে সেটি খুললেন। লোকেরা কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন রসুলের পাগড়ি ওই গাছের সাথে আটকে গিয়েছিল, তিনি থেমে পাগড়ি খুলেছিলেন, তাই আমিও পদ্ধতি অনুসরণ করলাম। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবী প্রেমের সুন্নত অনুসরণের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। রসুল যা করেছেন আমিও তা করব, রসুল যেটিকে ভালো বলেছেন আমিও সেটি করব, রসুল যেটি পছন্দ করতেন না আমিও করব না। ঠিক তেমনভাবে উজু অবস্থায় থাকলে কী ফজিলত অর্জন হওয়া যেতে পারে, কী ফজিলত আমরা অর্জন করতে পারি, সেই বিষয়েও শুনব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাদিস হতে আমরা শ্রবণ করব, যারা উজু অবস্থায় থাকবে তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী ফজিলত বর্ণনা করেছেন। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই হাদিসে পাকের মধ্যে কিছুক্ষণ আগে যে বর্ণনা করেছি, এই হাদিসে পাকের মধ্যে যে মানুষ যখন মুখ ধৌত করে মুখের গুণা, হাত ধৌত করলে হাতের গুণা, মাথা মাসাহ করার মাধ্যমে মাথার গুণা এবং পা ধৌত করার মাধ্যমে পায়ের গুণাগুলো ক্ষমা হয়ে যায়, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এখানে শুধু মুখ হাত মাথা ও পায়ের গুণাহ বোঝানো হয়নি, বরং ওজুর বরকতে অন্তর ও মস্তিষ্কের গুণাহও ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে এখানে ছোট্ট সগিরা গুণা বোঝানো হয়েছে, বড় গুণা অর্থাৎ কবিরা গুণা তাওবা ছাড়া এবং বান্দার হক আদায় বা মাফ না নিলে ক্ষমা হয় না। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, কত সুন্দর ফজিলত, আমরা উজু করব, আমাদের ছোট ছোট গুণাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেবেন, মুছে দেবেন। তবে মনে রাখতে হবে, যদি কোনো কবিরা গুণা করে থাকি সেটা রব তাবারাকা ওয়া তাআলার কাছে তাওবা করতে হবে, রবের কাছে ক্ষমা চাইতে হবে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা সেই তাওবা কবুল করবেন, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা সেই গুণাগুলো মাফ করবেন। আর যদি কারো হক মেরে ফেলে থাকি তাহলে সেটাও তাকে আদায় করে তার কাছে ক্ষমা চাইতে হবে, দেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবেন। তেমনইভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই উজু সম্পর্কিত একটি ঘটনা আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাই আপন কিতাব মিজানুল কুবরাতে নিয়ে এসেছেন যে একবার আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুফার জামে মসজিদের উজুখানায় গেলেন, সেখানে এক যুবককে উজু করতে দেখলেন, উজুর পানির ফোঁটা ঝরছিল। তিনি বললেন, হে বৎস, হে পুত্র, পিতামাতার অবাধ্যতা থেকে তাওবা করো। সে সঙ্গে সঙ্গে তাওবা করলো। আরেকজনকে বললেন, জিনা থেকে তাওবা করো, সেও তাওবা করলো। আরেকজনকে বললেন, মদ্যপান ও গান বাজনা থেকে তাওবা করো, সেও তাওবা করলো, কারণ তার অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর কাশফের মাধ্যমে মানুষের গুণাহ প্রকাশ হয়ে যেত। পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যেন এই কাশ বন্ধ হয়ে যায়, আল্লাহ তা কবুল করলেন। এরপর তিনি আর উজুর পানির সাথে গুনাহ ঝরতে থাকা আর দেখতে পেলেন না। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর একটি কারামতও বটে, সাথে সাথে আমাদের এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে, সেটি হলো যখন বান্দা উজু করে, উজু করার সাথে সাথে তার অন্যান্য গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। এখানে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের শিখিয়ে গিয়েছেন, মানুষের দোষের প্রতি নজর না রাখা। আমরা তো অনেক সময় নিজের দোষকে ভুলে যাই, অন্যের দোষকে তালাশ করাটা পছন্দ করি, অন্যের দোষ এমনভাবে তালাশ করার চেষ্টা করি মনে হচ্ছে আমাদের ডিউটি এটা না। আমরা অপরের দিকে এক আঙ্গুল দেখাচ্ছি কিন্তু বাকি তিন আঙ্গুল তো আমাদের দিকে দেখাচ্ছে, আমরা অপরকে বলছি ভালো হয়ে যাও, বাকি তিন আঙ্গুল বলছে তো আগে তুমি ভালো হয়ে যাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তো কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দেন তোমার পরিবার পরিজনকে। ঠিক তেমনইভাবে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, আমাদের যেই মাদানী উদ্দেশ্য দিয়েছেন কত সুন্দর না, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আর নিজের সংশোধনের জন্য তিনি খুব সুন্দর একটি পুস্তিকাও আমাদের দিয়েছেন, নেক আমল রিসালা, 72টি নেক আমলের রিসালা। যদি সম্ভব হয় কখনও মাকতাবাতুল মদিনা থেকে সেই নেক আমলের রিসালা সংগ্রহ করে সেটি একবার পাঠ করে দেখুন, খুলে দেখুন কি বলা হচ্ছে এখানে। 72টি প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে, এক একটি প্রশ্ন এমনভাবে জিজ্ঞেস করা হয়েছে, আজকে কি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে প্রথম তাকবীরের সাথে প্রথম কাতারে আদায় করেছেন? ঠিক তেমনইভাবে আপনাকে জিজ্ঞেস করা হবে, আজকে কি আপনি গান বাজনা থেকে বেঁচে থেকেছেন? ঠিক তেমনইভাবে ওইখানে আপনাকে জিজ্ঞেস করা হবে, সাথে 30টি ঘরও থাকবে, প্রত্যেকটি ঘরের মধ্যে আপনি ফিল আপ করবেন, যদি করে থাকেন তাহলে টিক চিহ্ন দেবেন, আর যদি না করে থাকেন তাহলে গোল বৃত্ত দেবেন। আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা আমলের দিকেও অগ্রসর হতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই উজুর ইতিহাস কি, উজু মূলত কিভাবে সূচনা হয়েছে, উজুর ইতিহাস কি, ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করি। সুলওয়াতুল আরেফিন এর মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই লিখেছেন, একবার মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তাওয়াফ করছিলেন। এ সময় একজন ব্যক্তি তার কাঁধ ধরে বলল, হে মহান ব্যক্তিত্ব, একটি প্রশ্ন আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়েই তাওয়াফ চালিয়ে গেলেন। 7 চক্কর পূর্ণ করে হাতিমে কাবায় 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর বললেন, প্রশ্নকারী কোথায়? লোকটি উপস্থিত হলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন জিজ্ঞেস করো। সে বলল, উজু শুরু কবে এবং কিভাবে হলো এই ব্যাপারে জানতে চাই। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ব্যক্তি জানতে চেয়েছিলেন যে উজুর সূচনা কিভাবে হয়েছিল এবং এটার শুরু কোথায় থেকে। আমরা যে উজু করি, হাত ধৌত করি, পা ধৌত করি, চেহারা ধৌত করি এবং মাথা মাসেহ করি এবং আরও যেই সুন্নতগুলো সেগুলো আদায় করার চেষ্টা করি, তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ইলম দান করেছিলেন। এই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম পুরো ইলমের শহর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই শহরের প্রবেশ করার দরজা। সুবহানাল্লাহ, কেমন মর্যাদা এবং কেমন জ্ঞান দিয়েছিলেন। আমরা শ্রবণ করি মাওলা আলী শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি বলতে লাগলেন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি অর্থাৎ খলিফা বানাবো, তখন ফেরেশতারা বললেন, আতা জাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, অর্থাৎ আপনি কি এমন কাউকে প্রতিনিধি করবেন যে সেখানে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে। ফেরেশতারা এটি আপত্তি করেননি, বরং আল্লাহর হেকমত জানতে চেয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আপন খলিফা, আপন নায়েব যে পাঠাতে চাচ্ছেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, এটির হেকমত কী, কারণ কী, রহস্য কী? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ আমি তা জানি যা তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দেওয়ার পর রব্বুল আলামিন এর এই জবাব শুনে ফেরেশতারা ভীত হয়ে গেলেন। তারা মনে করলেন হয়তো তারা সাহসিকতার কথা বলে ফেলেছেন, অর্থাৎ এমন কথা তাদের বলা উচিত ছিল না, কিন্তু তারা সাহসিকতার কথা বলে ফেলেছেন, তাই তারা আরশে ইলাহির তাওয়াফ করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা কি আমার মাগফিরাত ও সন্তুষ্টি চাও? তারা বলল, হে আমাদের রব। তখন আল্লাহ তাআলা বললেন, আরশের নিচে একটি নদী আছে যার নাম নাহরুল হায়াওয়ান, সেখানে যাও। ফেরেশতারা সেখানে গেলেন, আল্লাহ তাআলা ধাপে ধাপে তাদের নির্দেশ দিলেন, গোড়ালি পর্যন্ত হাত ধৌত করো, 3 বার কুলি করো, 3 বার নাকে পানি দাও, মুখ ধৌত করো, কুনুইসহ হাত ধৌত করো, মাথা মাসেহ করো, পা ধৌত করো। ফেরেশতাদের অঙ্গ প্রত্যঙ্গ কেমন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সবশেষে বলা হলো এই দোয়া পড়তে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফেরেশতারাও তা পাঠ করলেন। এরপর ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে রব্বুল আলামিন, আমরা যা করলাম এটি কি? আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা যেমন করেছো তেমনি যে কোনো ইমানদার ব্যক্তি করলে আল্লাহ তাকে আমার মাগফিরাত ও সন্তুষ্টি দান করবেন। তখন সে হাত ধৌত করবে, হাত ধৌত করলে হাতের গুনাহ ঝরে যাবে, কুলি করলে মুখের ভেতরের গুনাহ ঝরে যাবে, নাকে পানি দিলে নাকের গুনাহ ঝরে যাবে, মুখ ধুলে মুখের গুনাহ ঝরে যাবে, পা ধুলে পায়ের গুনাহ ঝরে যাবে, যদিও তা আকাশ পর্যন্ত পৌঁছে থাকে। আর যখন সে মাথা মাসেহ করবে, আমার রহমত তাকে ঢেকে নেবে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, এটি কি শুধু আমাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, এটি তোমাদের জন্যও, এবং আমি যাকে পৃথিবীতে খলিফা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সন্তানদের জন্য এটি প্রযোজ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেমন মর্যাদা দিয়েছেন, উযুর সূচনা কীভাবে হয়েছে, কীভাবে কীভাবে ধাপে ধাপে উযু করা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন। এরপর হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে উম্মতে মুসলিমাকে এই উযুর উপহার দিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বিষয়ে বিশেষভাবে দুইটি কথা বর্ণনা করা হয়েছে। নাম্বার এক, উযুর চারটি ফরজ বর্ণনা করা হয়েছে। নাম্বার দুই, পানির মাধ্যমে উযু করার এবং পানি না পেলে মাটির মাধ্যমে তায়ামুম করার হুকুম দেয়া হয়েছে। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াতের মধ্যে বর্ণনা করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে ইমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও, কুনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথা মাসেহ করো এবং গোড়ালি পর্যন্ত পা ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র অর্থাৎ গোসল ফরজ হয়ে যায় তবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো অথবা স্ত্রীদের সাথে সহবাস করে এবং পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো। আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো কষ্ট চাপাতে চান না, বরং তিনি চান তোমাদেরকে পবিত্র করতে এবং তার নিয়ামত পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযুর ফরজ এই আয়াতের মধ্যে সুন্দর করে চারটি বর্ণনা করেছেন, সাথে এটিও বর্ণনা করেছেন, যদি প্রয়োজন হয় উযুর পানি না পাওয়া যায়, আমরা চাইলে মাটির মাধ্যমে তায়ামুম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কষ্ট চান না, কষ্ট চাপিয়ে দিতে চান না, আমাদের জন্য সহজ হয় এমন কাজগুলোর ইরশাদ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি কখনো জানতে চেয়েছি যে উযুর ফরজ চারটেই কেন, চারটির অধিক হলো না কেন এবং চারটির কমও হলো না কেন? উযুর ফরজ একটি হলো কুনুই সহ হাত ধৌত করা, মুখ ধৌত করা, চার ভাগের এক ভাগ মাথা মাসেহ করা এবং টাকনু পর্যন্ত পা ধৌত করা। উযুতে এই চারটেই ফরজ কেন রাখা হয়েছে, এই ব্যাপারে ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি আলাই এক গভীর হিকমত প্রকাশ করেছেন। তিনি বলেন, কেয়ামতের দিন মূলত চার ধরনের শাস্তি হবে। নাম্বার এক, মুখ কালো হওয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সেদিন কিছু মুখ আলোকিত হবে এবং কিছু মুখ কালো হয়ে যাবে। নাম্বার দুই, আমলনামা বাম হাতে পাওয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, হায় কাশ আমার আমলনামার পত্র আমাকে না দেওয়া হতো। ঠিক তিন ও চার, মাথা ও পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা, যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন, অপরাধীরা তাদের চেহারা দিয়ে চিহ্নিত হবে, তারপর তাদের মাথা ও পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উযুর হিকমত বর্ণনা করতে গিয়ে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে বান্দাগণ, মুখ ধৌত করো যাতে কেয়ামতের দিন তোমাদের মুখ কালো না হয়ে আলোকিত হয়, আর হাত ধৌত করো যাতে তোমার আমলনামা বাম হাতে নয় বরং ডান হাতে দেয়া হয়, মাথা মাসেহ করো যাতে তোমার মাথা ধরে জাহান্নামে না ফেলা হয় বরং জান্নাতের তাজ দিয়ে তোমাকে সজ্জিত করা হয়, আর পা ধৌত করো যাতে তোমার পায়ে জাহান্নামের শিকল না পড়ে এবং পুল সিরাতে পা ডগমগ না করে বরং সহজে পুল দিয়ে তুমি জান্নাতের প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। সুলওয়াতুল আরেফিনের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই উজুর জন্য যে চারটি ফরজ এর হেকমত খুব সুন্দর করে আলোচনা করেছেন এবং আমরাও জানতে পারলাম। এর জন্য আমাদের উচিত সর্বক্ষণ উজু অবস্থায় থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেছেন, যদি তুমি সব সময় উজু অবস্থায় থাকতে পারো তাহলে তা করো, কারণ মৃত্যুর সময় যখন তোমার রূহ কবজ করবে উজু অবস্থায়, তখন তাকে শহীদ হিসেবে লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যেই ব্যক্তির মৃত্যুর সময় রূহ উজু অবস্থায় কবজ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। আরও একটি জায়গায় ইরশাদ করছেন, উজু অবস্থায় ঘুমানো ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য যিনি রোজা রেখে ইবাদত করছেন। সুবহানাল্লাহ। রোজার ফজিলত কেমন, ইবাদতের ফজিলত কেমন, আর উজু অবস্থায় ঘুমানো কতটুকু সহজ আমল। আমরা শুধু উজু করলাম, উজু করে ঘুমিয়ে পড়লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির সমতুল্য যিনি রোজা রেখেছেন এবং রোজা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতও করছেন। ঠিক তেমনইভাবে আমরা উজুর ফজিলত তো জানতে পেরেছি, তো আমরা কেনই সবসময় উজু অবস্থায় থাকব না। তো উজু অবস্থায় ঘুমানোর কিছু ফজিলত আমরা শ্রবণ করি, যেমনইভাবে কুতুল কুরুবের মধ্যে বর্ণনা এসেছে যে মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন একজন ব্যক্তি উজু অবস্থায় ঘুমায় তখন তার রূহ আরশের দিকে নিয়ে যাওয়া হয় এবং তার স্বপ্ন সত্য হয়, আর যদি উজু অবস্থায় না থাকে তাহলে তার রূহ পৌঁছাতে ব্যর্থ হয় এবং তাকে ভীতিকর অমিথ্যে স্বপ্ন দেখা যায়। আল্লাহু আকবার। উজু অবস্থায় ঘুমালে মানুষের স্বপ্ন সত্য হয়। আমরা অনেক সময় চাই যে আমাদের স্বপ্নগুলো সত্য হোক, আমরা যেন স্বপ্নের মধ্যে কোনো ভীতিকর অবস্থা না দেখি। আমাদের উচিত উজু করে ঘুমানো, উজু অবস্থায় ঘুমানো। তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে ইরশাদ করেছেন, হে মূসা, যদি তুমি উজু অবস্থায় না থাকলে কোনো বিপদের সম্মুখীন হও তবে এটি তোমার জন্য তুমি নিজেই দায়ী। তো ফতোয়া রাজিয়াতেও আজিমুল বরকাত আমার আকা আলা হযরত রহমতুল্লাহি আলাই খুব সুন্দর একটি কথা বলেছেন যে সব সময় উজু অবস্থায় থাকা ইসলামের সুন্নত, এটি ইসলামের সুন্নত। আমরা রসুলের সুন্নতকে তো অনুসরণ করি, সাথে সাথে ইসলামের এই একটি সুন্নতকেও আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, সাথে সাথে আমরা এটিও শ্রবণ করব যে আমার আকা আলা হযরত রহমতুল্লাহি আলাই তিনি যে ব্যক্তি সবসময় উজু অবস্থায় থাকে তাদের ব্যাপারে কিছু কিছু আরেফিনদের কথা যে বর্ণনা করেছেন, নকল করেছেন, সেটিও ইনশাআল্লাহ আমরা শ্রবণ করার চেষ্টা করি। আমার আকা আলা হযরত রহমতুল্লাহি আলাই ইরশাদ করছেন, কিছু কিছু আরেফিন রহমতুল্লাহি আলাই বলেছেন যে ব্যক্তি সবসময় উজু অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাকে সাতটি ফজিলত দান করবেন। নাম্বার এক, ফেরেশতারা তার সঙ্গ লাভ করতে চায়। সুবহানাল্লাহ। নাম্বার দুই, কলম তার নেকিসমূহ লিখতে থাকে। নাম্বার তিন, তার অঙ্গ প্রত্যঙ্গ তসবিহ পাঠ করতে থাকে। নাম্বার চার, তাকবীর উলা কখনো ছুটে যায় না। নাম্বার পাঁচ, ঘুমানোর সময় আল্লাহ কিছু ফেরেশতা প্রেরণ করেন যারা জিন ও মানুষের অনিষ্ট থেকে তাকে রক্ষা করে। নাম্বার ছয়, মৃত্যুর কষ্ট ও যন্ত্রণা তার জন্য সহজ হয়ে যায়। নাম্বার সাত, যতক্ষণ উজু অবস্থায় থাকে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার জন্য হলেও আমাদের প্রতিনিয়ত উজু অবস্থায় থাকা এবং উজু অবস্থায় ঘুমানো এবং উজু এর ফজিলতকে সামনে রেখে অবহেলা না করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আবারও নতুন একটি এপিসোডের মধ্যে নতুন একটি আলোচনার বিষয়বস্তু নিয়ে উপস্থিত হব। ততক্ষণ দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।